রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতনার সময়কার বিভিন্ন ঘটনা সম্পর্কে মুসলিমদেরকে সতর্ক করে গিয়েছেন এবং দিক নির্দেশনা প্রদান করেছেন। ফিতনার বহু অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে এটা এমন একটি অবস্থা যখন চারদিকে অস্পষ্ট পরিস্থিতি, ধোঁয়াশাপূর্ণ সময় এবং সত্য মিথ্যা কোন দিকে রয়েছে সেটাকে সঠিকভাবে বোঝা কঠিন হয়ে যায়, সেটি ফিতনার একটি অর্থ। সেই কঠিন সময়ে আলোকবর্তিকা হিসেবে, দিক নির্দেশনা হিসেবে যা সামনে থাকে সেগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ। ফিতনার সময়ে কী করণীয়, কী ঘটতে পারে, কী কী ঘটবে ইত্যাদি বিষয়ের সবিস্তারে বর্ণনা তিনি প্রদান করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাহাবায়ে কেরাম সেই ফিতনার সময়ে দিক নির্দেশনা গ্রহণ করেছেন এবং অশান্ত হৃদয়ে প্রশান্তি খুঁজে নিয়েছেন। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই শেষ জমানায় যে সকল ঘটনাগুলো ঘটতে থাকবে সেই প্রসঙ্গেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বিভিন্ন ভবিষ্যৎবাণী প্রদান করে গিয়েছেন, এবং সেই ভবিষ্যৎবাণীসমূহ এবং ফিতনার হাদিসগুলো এই উম্মতের জন্য রহমতস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফফিনের যুদ্ধ এবং পরবর্তীতে খারিজি ফিতনার সম্পর্কে বিভিন্ন হাদিস রেখে গিয়েছেন। তার মধ্যে একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তামরুকু মারিকাতুন ইনদা ফুরকাতিম মিনাল মুসলিমিন ইয়াকতুলুহা আওলা তায়ফাতাইনি বিল হক। মুসলিমদের মতবিরোধের সময় একটি দল আত্মপ্রকাশ করবে এবং তাদেরকে হত্যা করবে মুসলিমদের দুই দলের মধ্যে যে দল সত্যের অধিক নিকটবর্তী তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অন্য হাদিসে ভাই বলেছেন যে আমার উম্মতে দুইটি দল সৃষ্টি হবে, তখন তাদের মধ্যে তৃতীয় আরেকটি দল সৃষ্টি হবে, এরপর প্রথম দুই দলের মধ্যে যারা সত্যের অধিক নিকটবর্তী তাদের হাতে সেই তৃতীয় দল নিহত হবে। সিফফিনের যুদ্ধের প্রাক্কালে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা তাদের মাধ্যমে শাম এবং ইরাকবাসী দুইটি দলে বিভক্ত হয়ে যায়। এভাবে উম্মা দুইটি দলে আত্মপ্রকাশ করে। এরপর তৃতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেই খারেজিরা, এবং তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু নাহরাওয়ানের যুদ্ধে নিশ্চিহ্ন করেছেন। এভাবে হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে ওঠে এবং আমরা নিশ্চিত হতে পারি যে আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে যারা ছিলেন তারাই ছিলেন সত্যের অধিক নিকটবর্তী। আম্মার রাদিয়াল্লাহু আনহু তার হাদিস থেকেও এই বিষয়টি স্পষ্ট হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন আম্মার নিহত হবেন বিদ্রোহী দলের হাতে। সুতরাং উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আমিরুল মুমিনীন আলী রাদিয়াল্লাহু আনহু তার অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। কাজেই এরকম একটি পরিস্থিতি থেকে আমরা আশা করতেই পারি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সমস্ত লোকজন ছিলেন তারা যখন নিশ্চিত হয়ে যাবেন যে আমাদের অবস্থান হক, সেই বিষয় নিশ্চিত হওয়ার পর নিশ্চয়ই তারা পূর্ণ উদ্যমে শামের বিদ্রোহ দমন করার দিকে এগিয়ে যাবেন। আবার এমনটাও আমরা আশা করতে পারি শামবাসীরাও যখন জেনে যাবে যে তারা বিদ্রোহী দল তারাও তাদের বিদ্রোহে দমে যাবে। কিন্তু ইতিহাসের ঘটনা থেকে আমরা দেখতে পাই এমনটা ঘটেনি। এর বেশ কিছু কারণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনের যুদ্ধের পর কখনোই আর শামে অভিযান চালানোর অবসর পাননি, হুসরত পাননি, বরং তিনি নানারকম আভ্যন্তরীণ ফিতনায় জর্জরিত হয়ে উঠেছিলেন। তার মধ্যে প্রধান ফিতনা ছিল সেই খারিজিদের ফিতনা। আলী চাইছিলেন শামে আবার অভিযান চালিয়ে শামকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, কিন্তু তিনি বারবার এই লক্ষ্যে ব্যাহত হচ্ছিলেন। খারিজিদের ঝামেলা তাকে পেছন থেকে আটকে রেখেছিল, শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে দমন করা হলো এবং পেছনে রয়ে যাওয়া নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হলো। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকি বাহিনীকে শামে অভিযানের জন্য উদ্বুদ্ধ করছিলেন। কিন্তু সেই সময়ের পরিস্থিতি থেকে আমরা দেখতে পাই জামালের যুদ্ধ, এরপর সিফফিনের যুদ্ধ এবং খারিজিদের বিরুদ্ধে সেই যুদ্ধ ইত্যাদি ফিতনাসমূহের কারণে আলীর বাহিনীর যোদ্ধারাও ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে উঠেছিল। যুদ্ধের প্রতি তাদের আর কোনো আগ্রহ ছিল না। আমিরুল মুমিনীন আলী তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করে যাচ্ছিলেন, উদ্বুদ্ধ করছিলেন, কিন্তু তারা ব্যাপক অনাগ্রহ বোধ করছিল। সিফফিনের যুদ্ধে মুসলিমদের উভয়পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেখানে সরাসরি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়নি, এবং শেষ পর্যন্ত সালিশ নিযুক্ত করার মাধ্যমে উভয় পক্ষে জানমালের ক্ষতি এড়ানো হয়েছিল, এবং যদি এটা না করত তাহলে দুই পক্ষে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। সুতরাং তৎকালীন পরিস্থিতির কারণে নিজেদের অবস্থানকে সত্যের উপরে জানলেও ইরাকি বাহিনী তারা আবারও স্বামীকে যুদ্ধ করার মতো মানসিক অবস্থায় ছিল না, তারা ছিল ক্লান্ত, পরিশ্রান্ত এবং নিমরাজি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও এসকল ফিতনার কারণে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন তার শাহাদাতকে ত্বরান্বিত করে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে যে তিনি শাহাদাত বরণ করবেন। সেই সময়ে সিফিনের যুদ্ধের পর মিশরেও বেশ কিছু পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে। আমরা স্মরণ করতে পারি আবদুল্লাহ ইবনে সাবা ও তার অনুসারীদের মাধ্যমে মুসলিম উম্মার যে সকল অঞ্চলে সবচেয়ে বেশি ফিতনার বিস্তার ঘটানো হয়েছিল তার মধ্যে প্রধান তিনটি অঞ্চল ছিল কুফা, বাসরা এবং মিশর। এই মিশর বিজয় হয়েছিল খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময়ে এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অভিযানের সেনাপতি ছিলেন। এরপর বিজয় আরও বড় আকারে এসেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে। সেই সময়ের পর আমরা দেখতে পাই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আমর ইবনুল আসকেই গভর্নর হিসেবে মিশরে বহাল রেখেছিলেন এবং তার সাথে সহকারী ছিলেন আবদুল্লাহ ইবনে আবি সারা। এরপর আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনে আবি সারা তাদের মধ্যে কিছু বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে আবদুল্লাহ ইবনে আবি সারাকে মিশরের গভর্নর হিসেবে ওসমান নিযুক্ত করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শাহাদাত বরণ করেন সেই অবস্থায় মিশরে গভর্নর ছিলেন মুহাম্মদ ইবনে হুজাইফা। যখন আলী খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তিনি মিশরে পূর্বের গভর্নরকেই বহাল রাখলেন। মিশর সেই সময় ছিল বিভক্ত অবস্থায়, তাদের মধ্যে ফিতনার বিস্তার ঘটার কারণে কিছু লোক ওসমানের হত্যাকারীদেরকে সমর্থন করছিল, আবার যারা বাকি লোকজন ছিলেন তারা সেই বিষয়কে নিন্দা করছিলেন। মিশর ছিল এই ধরনের একটি বিভক্ত অবস্থায় যখন আলী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। মুহাম্মদ ইবনে হুজাইফা তিনি মিশরের সেই ফিতনাবাজদের হাতে নিহত হলে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু কায়েস ইবনে সাদকে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি সেখানে নতুন কোনো ফিতনার সৃষ্টি না ঘটিয়ে পরিস্থিতি শান্ত রেখে উভয় পক্ষকেই খুশি রেখে চলছিলেন। এরপর বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে কায়েস ইবনে সাদকে সরিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন মুহাম্মদ ইবনে আবি বকরকে। মুহাম্মদ ইবনে আবি বকর তিনি সেখানকার পরিস্থিতি সামলাতে পারেননি, সেদিকে নানা রকমের সংকট সৃষ্টি হচ্ছিল। ওদিকে মিশর শামের নিকটবর্তী হওয়ার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বাহিনী পাঠিয়ে মিশর নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যখন মিশরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু আল আশতার আন-নাখবিকে সেখানে পাঠিয়েছিলেন, কিন্তু মিশরের নিকটবর্তী হয়ে আল আশতার বিষ মাখানো মধু খেয়ে মৃত্যুবরণ করে। এরপর 38 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসের বাহিনী পাঠিয়ে মিশরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সুতরাং সেই সময়ে উম্মাহ প্রশাসনিকভাবে বিভক্ত একটি অবস্থায় ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু সর্বাত্মক চেষ্টা করেও শামে কোনো সিদ্ধান্তকর অভিযানের জন্য বাহিনী প্রস্তুত করতে পারেননি এবং তার বাহিনীর অধীনে থাকা লোকেরা নানাভাবে বিভক্ত ছিল এবং যুদ্ধের প্রতি অনাগ্রহী ছিল। ফলে বাধ্য হয়ে 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি করলেন যে ইরাকি লোকেরা এবং শামবাসী কেউ কারো এলাকায় হস্তক্ষেপ করবে না, কারো বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হবে না। সুতরাং সেই চুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শাম থেকে আর বায়াত লাভ করতে পারেননি এবং মুসলিম উম্মাহ সেই সময় একটি বিভক্ত অবস্থায় রয়ে যায়। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা পদবি ব্যবহার করতে শুরু করেন। যতদিন পর্যন্ত আলী জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি আমিরুল মুমিনিন বা খলিফা পদবি ব্যবহার করেননি। আলী রাদিয়াল্লাহু আনহু উম্মাকে একত্রিত করতে এবং প্রশাসনিক অখণ্ডতা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন, কিন্তু ইরাকবাসীরাই তাকে প্রয়োজনীয় সাহায্য সমর্থন প্রদানে ব্যর্থ হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তার ইলম, প্রজ্ঞা এবং বাগ্মিতা দিয়ে তাদেরকে উৎসাহিত এবং উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন। ইতিহাসে এই প্রসঙ্গে তার বহু অনলবৃষী বক্তৃতা রয়েছে। ঐতিহাসিকরা মন্তব্য করেছেন আলীর সেই বক্তৃতাসমূহ নিছক সাহিত্যের বহিঃপ্রকাশ নয়, বরং তার হৃদয়ের বেদনা এবং রক্তক্ষরণের বহিঃপ্রকাশ। যেমন একটি বর্ণনায় এসেছে আলী ইরাকবাসীদেরকে উদ্বুদ্ধ করে বলেছিলেন, কতই না আশ্চর্যের বিষয়, আল্লাহর কসম শামবাসীরা ভুলের উপরে রয়েছে জেনেও একত্রিত, অথচ তোমরা সত্যের উপরে রয়েছে জেনেও বিভক্ত এবং সত্যকে সমর্থন করছো না। এই বিষয়টি অন্তরকে চৌচির করে দেয়, হৃদয় জুড়ে বিষাদের অবতারণা ঘটায়। আলী ইরাকবাসীদেরকে বলছিলেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা নিজেদেরকে এই লক্ষ্যবস্তুতে পরিণত করেছ, তোমাদের উপরে হামলা করা হচ্ছে অথচ তোমরা তাদেরকে হামলা করছো না, তোমাদের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে অথচ তোমরা তাদের উপর অভিযান পরিচালনা করছো না, আল্লাহর অবাধ্যতা করা হচ্ছে এবং তোমরা তার উপরেই সন্তুষ্ট থাকছ। আলী আরও বলছেন, যদি আমি তোমাদেরকে যুদ্ধে রওনা হতে বলি গ্রীষ্মকালে, তাহলে তোমরা বলতে শুরু করো এখন অনেক গরম, শীত পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি আমি তোমাদেরকে শীতকালে রওনা হতে বলি তখন তোমরা বলতে শুরু করো এখন অনেক ঠান্ডা, আমাদের গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত। যদি তোমরা শীত আর গ্রীষ্ম থেকে পলায়ন করতেই এতটা ব্যস্ত থাকো তাহলে আল্লাহর কসম, দরবারি থেকে পলায়ন করতে তোমাদের প্রচেষ্টা আরও মারাত্মক হবে। তাদেরকে নিন্দা করে আলী বলছেন, তোমরা সত্যিকারের পুরুষ নও, তোমরা নারী এবং শিশুদের মতো খামখেয়ালি আচরণ করছো। আফসোস করে আলী বলছেন, হায়, তোমাদের সাথে যদি আমার কখনোই দেখা সাক্ষাৎ না হতো, আল্লাহর কসম, তোমাদের সাথে পরিচিত হয়ে আমার জীবনে দুঃখ ও বিষাদের আগমন ঘটেছে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুন। তোমরা আমার অন্তরকে জ্বালা যন্ত্রণা এবং ক্ষোভে পরিপূর্ণ করে দিয়েছ, তোমরা আমার ব্যাপক দুঃখ যন্ত্রণার কারণ হয়েছ। অবাধ্যতা আর অনাগ্রহের মাধ্যমে আমার সমস্ত পরিকল্পনা তোমরা নষ্ট করে দিয়েছ। তোমাদের এই অবাধ্যতা এবং পেছনে পড়ে থাকা এমন পর্যায়ে পৌঁছেছে যে কুরাইশরা বলতে শুরু করেছে, আবু তালিবের পুত্র যদিও একজন সাহসী ব্যক্তি কিন্তু তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। আলী বলছেন, কতই না আশ্চর্য তাদের এই কথা। তাদের মধ্যে কি আমার থেকে অধিক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি রয়েছে? যুদ্ধক্ষেত্রে আমার থেকেও উন্নত অবস্থান অর্জনকারী কোনো ব্যক্তি কি তাদের মধ্যে রয়েছে? আমার বয়স 20 হওয়ার আগে থেকেই আমি যুদ্ধের সাথে যুক্ত, আর আজ আমার বয়স 60 অতিক্রম করে গেছে। এরপর আলী বলছেন, যদি কোনো ব্যক্তির আনুগত্য করা না হয় তখন তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কোনো কাজেই আসে না। কুফাবাসী এবং ইরাকবাসীদেরকে উদ্দেশ্য করে আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবার বিভিন্ন অংশ ইতিহাসে রয়েছে, তবে সেক্ষেত্রে বর্ণনাগুলোর বিশুদ্ধতা যাচাই করে নেওয়া জরুরি, কারণ পরবর্তীতে অনেক বর্ণনাই আলীর নামে চালিয়ে দেওয়া হয়েছে যার অনেকগুলোই বাস্তবে আলীর বক্তব্য নয়। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু তৎকালীন পরিস্থিতির কারণে খুবই ক্লান্ত শ্রান্ত অবস্থায় ছিলেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, ইয়া আল্লাহ, আমি তাদের কারণে ক্লান্ত এবং তারাও আমার উপরে ক্লান্ত, তাদের থেকে আমাকে মুক্ত করুন এবং আমার থেকেও তাদেরকে মুক্ত করুন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু নিজের দাড়ি ধরে বলতেন, এই দাড়িকে রক্তে রঞ্জিত করা থেকে সেই অভিশপ্ত ব্যক্তিকে কিসে আটকে রেখেছে? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে তিনি শাহাদাত বরণ করবেন এবং এক ব্যক্তি অন্যায়ভাবে তাকে হত্যা করবে, সেই বিষয় সম্পর্কেও তিনি জানতেন। কিছু বর্ণনায় সাধারণভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি শাহাদাত বরণ করবেন, আর কিছু বর্ণনা রয়েছে একেবারে সুনির্দিষ্ট। সাধারণ বর্ণনা সময়বাদে রয়েছে সহিহ মুসলিমের সেই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার উহুদ পাহাড়ের উপরে উঠলেন এবং সেখানে কম্পন শুরু হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উহুদ, তুমি থেমে যাও, কারণ তোমার উপরে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক এবং রয়েছেন শহীদ। সেই অবস্থায় পাহাড়ের উপরে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম। সেই ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, তারা সকলেই শাহাদাত বরণ করেছিলেন। সুনির্দিষ্ট বর্ণনা সময়ের মধ্যে রয়েছে মুসনাদে আহমদে রয়েছে, একবার আলী ইবনে আবি তালিব তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন, সেই অবস্থায় একজন বদরি সাহাবি আবু ফুজালা তাকে দেখতে গেলেন, তার সাথে তার পুত্রও ছিলেন। ফুজালা তিনি বলছেন যে আলী কঠিন রোগে আক্রান্ত হলে আমি আমার পিতার সাথে তাকে দেখতে গেলাম। আমার পিতা তাকে বললেন, যদি আপনার মৃত্যু এসে যায় তাহলে আপনার এই ঘরে জুহাইনার আরব ছাড়া আর কে বসবাস করবে, আপনাকে মদিনায় নিয়ে যাওয়া হোক, যদি সেখানে মৃত্যু আসে তাহলে আপনার সঙ্গীরাই হবে আপনার আপনজন। তখন আলী বললেন, আমি এই অসুস্থতার কারণে মৃত্যুবরণ করব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যতক্ষণ না এটা রঞ্জিত হবে, অর্থাৎ আলী তার নিজের দাড়ি হাত দিয়ে ধরে বললেন, তার মাথা কিংবা ঘাড়ের দিকে ইঙ্গিত করে, অর্থাৎ মাথা কিংবা ঘাড়ের রক্তের মাধ্যমে যতক্ষণ না আমার দাড়ি রঞ্জিত হবে ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না, অর্থাৎ তরবারির আঘাতে তিনি মৃত্যুবরণ করবেন, এটা তিনি জানতেন। আলী যখন মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই অবস্থায় আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তাকে বিরত করেছিলেন, নিষেধ করেছিলেন এবং বলেছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি সেখানে যান তাহলে তরবারি দিয়ে আপনাকে আঘাত করা হবে। সেই অবস্থায় আলী ঘোড়ার উপরে ওঠার জন্য ঘোড়ার জিনে যেখানে আংটা থাকে সেখানে পা রাখছিলেন। সেরকম একটি অবস্থায় আব্দুল ইবনে সালাম তাকে বলছিলেন, আপনি যাবেন না, ইরাকে গেলে আপনাকে তরবারি দিয়ে আঘাত করা হবে। তখন আলী জবাব দিয়ে বললেন, আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমনটাই বলেছেন। এই ঘটনার বর্ণনাকারী আবুল আসওয়াদ তিনি বলছেন, আমি বললাম, আল্লাহর কসম, আপনি ব্যতীত আর কোনো যোদ্ধাকে আমি এমনটা বলতে শুনিনি। অর্থাৎ আবুল আসওয়াদ তিনি আশ্চর্য হয়েছিলেন যখন দেখলেন আলী জানতেন যে তিনি ইরাকে গেলে সেখানে কোনো ব্যক্তির আঘাতে মৃত্যুবরণ করবেন, সেটা জেনেও তিনি সেই দিকে রওনা হয়ে যাচ্ছেন। তখন আবুল আসওয়াদ বলেছেন, আল্লাহর কসম, আপনি ব্যতীত আর কোনো যোদ্ধাকে আমি এমনটি বলতে শুনিনি। আরেকটি বর্ণনা এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ভাষণ দিচ্ছিলেন, সেই অবস্থায় বললেন, সেই সত্তার কসম যিনি বীজ অঙ্কুরিত করেন এবং রূহ সৃষ্টি করেন, তারা এটাকে রঞ্জিত করবেই। আলী নিজের দাড়ির দিকে ইঙ্গিত করছিলেন। বর্ণনাকারী বলছেন, তখন লোকেরা বলল, কে সেই ব্যক্তি সেটা আমাদেরকে জানিয়ে দিন, আমরা তার মূল উৎপাটন করব অথবা আমরা তাকে হত্যা করব। তিনি বললেন, আমাকে হত্যা করার আগেই তাকে হত্যা করলে এমন লোককেই তোমরা হত্যা করবে যে আমাকে হত্যা করেনি। তখন তারা বলল, যখন আপনি তা জানেন তখন আপনার স্থলাভিষিক্ত নিযুক্ত করে যান। আলী বললেন, না, বরং আমি তোমাদেরকে সেই অবস্থার উপরেই রেখে যেতে চাই যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে রেখে গেছেন। অর্থাৎ আলী পরবর্তী কাউকে তার স্থলে খলিফা হিসেবে নিযুক্ত করে রেখে যাননি। যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আমর ইবনে মুলজিম আল হিমিয়ারি আল কিন্দি আল মিসরি। ইতিহাসে এই ব্যক্তি ইবনে মুলজিম নামেই অধিক পরিচিত। নাহরাওয়ানের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খারেজিদেরকে নির্মূল করেছিলেন, সেই ঘটনার পর অবশিষ্ট খারেজিদের মধ্যে তিন ব্যক্তি একত্রিত হলো এবং তারা সেই ঘটনাকে স্মরণ করে অনুশোচনা পেশ করছিল। তারা বলছিল, আমাদের ভাইরা যখন মারা গেল তখন আমরা বেঁচে থেকে লাভ কী? তারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সন্তুষ্টির পথে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করে। এরপর তিন ব্যক্তি সেখানে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা তিনজন তিন স্থানে যাবে, একজন যাবে মিশরে, একজন যাবে শামে এবং আরেকজন যাবে কুফাতে অর্থাৎ ইরাকে, এবং তিন ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে তারা তৎকালীন সেই পরিস্থিতিকে শান্ত করবে। এটা ছিল তাদের সেই সিদ্ধান্ত। তাদের দৃষ্টিতে সেই তিন ব্যক্তি ছিলেন সকল সমস্যার মূল এবং তারা ছিলেন পথভ্রষ্ট নেতা। ইবনে মুলজিম সে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার দায়িত্ব গ্রহণ করল এবং অপর দুই ব্যক্তি আমর ইবনুল আস এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যার দায়িত্ব গ্রহণ করল। তারা সিদ্ধান্ত নিল রমাদানের একই দিনে ফজর সালাতের সময় তাদেরকে আক্রমণ করে হত্যা করা হবে। তারা এই বিষয়ের উপরে কঠিন শপথ করল, অঙ্গীকার গ্রহণ করল, যেভাবেই হোক তারা নিজের দায়িত্ব পালন করবে, হয় শত্রুকে হত্যা করবে অথবা নিজেই নিহত হয়ে যাবে। রমাদানের 17 তারিখকে তারা নির্ধারণ করল। এরপর তিন ব্যক্তি নিজ নিজ শহরের দিকে রওনা হয়ে গেল। মিশরে পৌঁছানো ব্যক্তি সে আমর ইবনুল আসের জন্য অপেক্ষায় ছিল এবং ফজর সালাতের সময় তার উপর আক্রমণ পরিচালনা করল। কিন্তু দেখা গেল যে সেই ব্যক্তি আমর ইবনুল আস ছিলেন না, কারণ আমর ইবনুল আস সেই রাতে অসুস্থ থাকার কারণে, জ্বরে আক্রান্ত থাকার কারণে ভিন্ন ব্যক্তিকে সালাতের ইমামতি করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ফলে আমর ইবনুল আস সেই আঘাত থেকে বেঁচে গেলেন। ওদিকে শামে যে ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ পরিচালনা করেছিল, সেখানে সে সামান্য আঘাত করা ছাড়া আর কিছু করতে সক্ষম হয়নি। পরবর্তীতে সেই ব্যক্তি সেখানে গ্রেফতার হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সামান্য আঘাত অল্প সময়ের ব্যবধানেই সেরে ওঠেন। আর ইবনে মুলজিম সে কুফাতে গিয়ে পৌঁছালো এবং সে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর প্রাণঘাতী আঘাত করতে সক্ষম হলো। মুহাম্মদ ইবনুল হানাফিয়া অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র তিনি বর্ণনা করে বলছেন, তিনি বলছেন, আল্লাহর কসম, যে রাতে আলীকে আঘাত করা হয়েছিল সেই রাতে আমি বড় মসজিদে সালাত আদায় করছিলাম। সেখানে আরও বহু সংখ্যক মানুষ ছিলেন। তারা মসজিদে ছিলেন, সালাত আদায় করছিলেন, কেউ ছিলেন দাঁড়ানো অবস্থায়, কেউ ছিলেন রুকু করা অবস্থায়, কেউ ছিলেন সিজদারত অবস্থায়। যখন ফজর সালাতের সময় হলো, আলী সালাত আদায় করার জন্য আসলেন এবং তিনি বলছিলেন, হে লোকেরা, সালাত সালাত। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন যে আমার জানা নেই যে এই কথাগুলো বলে তিনি দরজা থেকে বের হতে পেরেছিলেন কিনা, কিন্তু আমি একটি তরবারির ঝলকানি দেখলাম এবং এক ব্যক্তিকে বলতে শুনলাম, লা হুকমু ইল্লা লিল্লাহ, লাইসা লাকা ইয়া আলী ওয়ালা আলি আসহাবিকা। ইবনে মুলজিম সে তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করল এবং সে বলছিল, আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নেই, হে আলী, তোমারও নেই এবং তোমার অনুসারীদেরও নেই। এরপর সে একটি আয়াত তিলাওয়াত করল যেখানে আল্লাহ বলেছেন, অমিনান্নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের আত্মাকে বিক্রয় করে দিয়েছে। অর্থাৎ সেই খারেজি সেই আয়াত তিলাওয়াতের মাধ্যমে এবং পূর্বের কথা বলার মাধ্যমে বুঝিয়ে দিল যে নিজের কাজকে সে সঠিক বলে মনে করছে। খারেজিরা তাদের কাজের সমর্থনে কোরআনের আয়াতকে ব্যবহার করার চেষ্টা করত এবং মনে করত কোরআন তাদের পক্ষে রয়েছে, অথচ বাস্তবে কোরআনের আয়াত তো অবশ্যই সত্য, কিন্তু সেগুলোকে তারা ভুল উদ্দেশ্যে ব্যবহার করেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এই লোকটিকে ধরো, এবং লোকেরা চতুর্দিক থেকে এসে ইবনে মুলজিমকে গ্রেপ্তার করে ফেলল। এরপর যখন তাকে আলীর সামনে এনে হাজির করা হলো, আলী বললেন, তুমি কেন এই কাজ করেছো? তখন সে বলল, আমি 40 দিন যাবৎ এই তরবারি ধার দিয়েছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই তরবারির আঘাতে নিহত হয়। তখন আলী জবাব দিয়ে বললেন, আমি তো দেখছি এই তরবারির মাধ্যমে তোমাকেই হত্যা করা হবে এবং তুমিই হবে সৃষ্টি জগতের নিকৃষ্টতম ব্যক্তি। এরপর আলী বাকি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, যদি তার আঘাতের কারণে আমি মারা যাই তাহলে কিসাস হিসেবে তাকে হত্যা করা হবে, আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি সিদ্ধান্ত নিব যে তার ব্যাপারে কি করা হবে। এ সময় জুনদুব ইবনে আবদুল্লাহ, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কি আমরা হাসানের কাছে বাইয়াত প্রদান করব? তখন তিনি বললেন, এ ব্যাপারে আমি তোমাদেরকে আদেশও করছি না, নিষেধও করছি না, এ বিষয়ে তোমরাই ভালো জানো। সে আঘাতের পর ধীরে ধীরে আলী রাদিয়াল্লাহু আনহুর শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে এবং মধ্যবর্তী সময়ে তিনি তার পরিবারের সদস্যদেরকে ডেকে ওসিয়ত প্রদান করেছেন, হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ওসিয়ত প্রদান করেছেন। ইবনে মুলজিমের ব্যাপারে নির্দেশনা দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওহে বনু আব্দুল মুত্তালিব, আমি চাই না যে আমার কারণে তোমরা মুসলিমদের রক্তপাত ঘটাতে শুরু করো আর বলতে শুরু করো, অমুক ব্যক্তি আমিরুল মুমিনিনকে হত্যা করেছে, অমুক ব্যক্তি আমিরুল মুমিনিনকে হত্যা করেছে। বাস্তবে যে আমাকে আঘাত করেছে তাকে ব্যতীত অন্য কারো উপর প্রতিশোধ গ্রহণ করবে না, অন্য কাউকে হত্যা করবে না। খারিজি ইবনে মুলজিমের সেই আঘাতের পর কয়েকদিন অসুস্থ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু রমাদান মাসের 21 তারিখে 40 হিজরি শাহাদত বরণ করেন। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সমাপ্তি ঘটে। তার খিলাফতের মেয়াদ ছিল 4 বছর 9 মাস 6 দিন বা মতান্তরে 3 দিন। আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র হাসান, হুসাইন এবং তার ভাই জাফর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ, তারা তার মৃতদেহ ধৌত করেছিলেন এবং হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজার সালাত আদায় করেছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন সেই সময় তার বয়স হয়েছিল 63 বছর। অর্থাৎ যত বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা মৃত্যুবরণ করেছেন, আলীও ঠিক একই বছর বয়সে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং শাহাদাত বরণ করেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সংবাদে ব্যাপকভাবে মর্মাহত হলেন, বিমর্ষ হলেন এবং তার প্রশংসা ও কল্যাণময় জীবনের কথা স্মরণ করছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমিরুল মুমিনিন আলীকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং আমাদেরকেও জান্নাতে তার সাথী বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষ অংশে দিরার আস-সাদাই কর্তৃক বর্ণিত একটি বর্ণনার মাধ্যমে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের যে বর্ণনা এসেছে সেটি উল্লেখ করে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। সেই সময়টি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল। তখন তিনি একদিন দিরার আস-সাদাইকে ডেকে আনলেন এবং বললেন, তুমি আলী সম্পর্কে বর্ণনা প্রদান করো। দিরার বললেন, আমাকে ক্ষমা করবেন ইয়া আমিরুল মুমিনিন। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খলিফা। তিনি বললেন, না, আমি শুনতে চাই তোমার কাছ থেকে। তখন দিরার বললেন, যদি বর্ণনা করতেই হয় আলী সম্পর্কে তাহলে আমি বলবো, আল্লাহর কসম, তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং ছিলেন ইসলামের সমর্থনে শক্তিশালী এক ব্যক্তি, যিনি ছিলেন সত্যবাদী। তিনি বিচার করেছেন ন্যায্যতার সাথে, ইলম সহজাতভাবে তার কাছ থেকে প্রবাহিত হতো, সকল কাজে বিজ্ঞতার প্রদর্শিত হতো। তিনি ছিলেন এই দুনিয়া থেকে নির্বাসিত, তার প্রশান্তি ছিল রাতের নির্জনতায়। তিনি প্রচুর অশ্রু বিসর্জন করতেন এবং গভীর ধ্যানে মগ্ন হতেন। তিনি খাটো জামা এবং সাধারণ খাবার পছন্দ করতেন। তিনি এমনভাবে থাকতেন যেন একজন সাধারণ মানুষ। তার কাছে কিছু চাইলে তিনি প্রদান করতেন, প্রশ্ন করলে জবাব প্রদান করতেন। আল্লাহর কসম, আমাদের সাথে, আমাদের নিকটে থাকা সত্ত্বেও শ্রদ্ধার কারণে, ভক্তির কারণে আমরা অল্পই তার সাথে কথা বলতে পারতাম। তিনি পরহেজগার এবং দিনদার মানুষদেরকে গভীর শ্রদ্ধা করতেন, দরিদ্র ব্যক্তিদেরকে কাছে রাখতেন। দুর্বলের হক নষ্ট করে কোনো সবল ব্যক্তি আলীর কাছে কিছু আশা করতে পারত না, আর দুর্বল ব্যক্তির আশা ছিল আলীর ন্যায় বিচার। দুর্বল কখনো আলীর বিচার থেকে হতাশ হতো না। তিরার আরও বর্ণনা করে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখেছি আলী রাতের মধ্যভাগে কিয়াম করেছেন। যখন আকাশের অন্ধকার অংশে তারকারাজি দৃশ্যমান হতো, তখন তিনি নিজের দাড়ি ধরে এমনভাবে কাঁদতেন যেন ব্যথায় কাতরানোর মতো শব্দ ভেসে আসত। তিনি এমনভাবে কাঁদতেন যেন যন্ত্রণায় কাতর কোনো ব্যক্তি গঙ্গাচ্ছে। তিনি নিজের দাড়ি ধরে কাঁদতেন এবং বলতেন, হে দুনিয়ার প্রলোভনের সামগ্রী সমূহ, তোমরা অন্য কাউকে প্রলুব্ধ করো, তোমরা কি আমাকে প্রলুব্ধ করতে চাচ্ছ? এখনও আমার উপরে তোমার কি আশা বাকি রয়েছে? তুমি কি আমাকে প্রলুব্ধ করতে পারবে? এর কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। আলী বলতেন, আমি দুনিয়াকে তিনবার তালাক দিয়ে দিয়েছি, এমন তালাক যেটা আর ফেরত নেওয়া সম্ভব নয়। হে দুনিয়া, তোমার সময় অতি অল্প এবং তুমি অতি তুচ্ছ। আমার যাত্রাপথ অতি দীর্ঘ, পথের পাথেয় খুবই সামান্য, আর সেই দীর্ঘ পথ আমাকে একাই পাড়ি দিতে হবে। আমি এই অভিযোগই পেশ করি আমার রবের নিকট। দিরারের সেই বর্ণনাটি শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অশ্রু বিসর্জন করলেন এবং বললেন, আল্লাহ আবুল হাসানের ওপর রহম করুন, আল্লাহর কসম তিনি তেমনটি ছিলেন। এরপর তিনি বললেন, হে দিরার, তুমি তার জন্য কেমন বিচ্ছেদ অনুভব করো, কেমন যন্ত্রণা অনুভব করো। তখন দিরার বললেন, আমি তো সেই মায়ের মতো দুঃখ অনুভব করি যার কোলে তার সন্তানকে জবাই করে দেওয়া হয়। ওসল্লাহ তালা আল্লা সঈদিনা মোহাম্মদ ও আল্লা আলহি ওসহাবিহি ওসাল্লাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।